ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে আমির খসরুর রিপোর্ট রয়েছে।
জঙ্গিবাদ বিরোধী অভিযানে ব্লক রেড করার সময় নিরীহ মানুষকে হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
বাংলাদেশে পশ্চিমাদের টার্গেট করে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে, এই অঞ্চলে ভবিষ্যতে এ ধরনের হামলার ঝুঁকি আরও বাড়তে পারে।
রয়েছে অলিম্পিক নিয়ে সেলিম হুসেনের সাক্ষাৎকারে বাংলাদেশের ক্রীড়া সম্পাদক কালের কণ্ঠের সংবাদদাতা রিপোর্ট।
অলিম্পিক আসরকে আলোকিত করার মতো কিছু না হলেও আমাদের বাংলাদেশের মানদণ্ডে তারা যথেষ্ট ভালো করবেন।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় হাজার হাজার দর্শকের উচ্ছ্বাস ও করতালির মতো দিয়ে। গাওয়া হয় ব্রাজিলের দেশাত্মবোধক পপ সঙ্গীত। এই অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক মার্কো বালিচ বলেন, তিনি চেয়েছিলেন এমন এক ধরনের আবেগ উদ্দীপ্ত পরিবেশনা যা কিনা ব্রাজিলের সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জকে অবজ্ঞা না করে। তিনি পরিবেশ এবং এই গ্রহের ভবিষ্যৎ সম্পর্কে একটা বার্তা দিতে চেয়েছিলেন। ওই থিম প্রকাশ করা হয় আরও বৃহৎ এবং রঙিনভাবে যখন প্রতিটি দলের সামনে একটি ট্রাইসিকলে করে ছোট ছোট গাছ এবং ফুল বহন করা হয়। সহিষ্ণুতার অংশ হিসেবে দেশের নাম লেখা প্ল্যাকার্ড বহনকারীদের মধ্যে পাঁচজন করে দ্বিলিঙ্গধারী ব্যক্তিও ছিলেন। শুক্রবার টেলিভিশনে কোটি কোটি লোক এই অনুষ্ঠানটি, যাতে অন্তত ২০০টি অলিম্পিক টিম রয়েছে, দেখেন। এই প্রথম এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে শরণার্থীদেরও একটি দল। বারাক ওবামা এক টুইট বার্তায় বলেন, এই প্রথম শরণার্থীদের টিম বিশ্বের সামনে উপস্থাপিত হল এবং এতে প্রমাণ পাওয়া যায় আপনি যেখানেই থাকুন না কেন সফল হতে পারেন। আতশবাজির মধ্য দিয়ে নৃত্যশিল্পীরা উজ্জ্বল রঙের কাপড় পরে নৃত্যের মাধ্যমে আনন্দঘন পরিবেশে তাদের নৃত্য পরিবেশন করেন। রিও অলিম্পিক সম্পর্কে বিস্তারিত শুনবেন আজই বিশ্ব সংবাদের পর। এদিকে ব্রাজিলের পুলিশ সেখানকার দক্ষিণাঞ্চলের রিও গ্র্যান্ড দো সুলে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে একজন ইরানি নাগরিককে গ্রেপ্তার করেছে। পোরা পায়কানি নামের এই লোকটির ওপর ১৫ জুলাই থেকে নজর রাখছিল সেখানকার ফেডারেল পুলিশ এবং গোয়েন্দা বিভাগ। স্থানীয় সংবাদে বলা হয়, তার গ্রেপ্তার এবং তাকে স্বদেশ ফেরত পাঠানোর পরোয়ানা জারি করা হয়েছে এবং সে যখন বাসে করে উরুগুয়ে যাবার চেষ্টা করছিল তখন তাকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। দেশটির ফেডারেল পাবলিক মন্ত্রক এই মর্মে এক বিবৃতি জারি করে যে ব্রাজিলে অবৈধভাবে তার অবস্থানের কারণে তাকে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এক খবরে বলা হচ্ছে যে আরব এবং কুর্দি যোদ্ধাদের একটি জোট সিরিয়ার উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। শহরটি স্বঘোষিত ইসলামিক স্টেটের শক্ত ঘাঁটি ছিল। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা SDF, যার মধ্যে আরব এবং কুর্দি যোদ্ধা রয়েছে, শনিবার মানবিল শহরটি দখল করে নেয় এবং শেষ জীবিত জিহাদিকে খুঁজে বের করতে শহরটিতে চিরুনি তল্লাশি শুরু করেছে। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর বিমান অভিযানের সহায়তায় SDF ২ মাস আগে মানবিলের নিয়ন্ত্রণ গ্রহণ করতে আক্রমণ অভিযান শুরু করেছিল, যাতে করে IS জঙ্গিদেরও সিরীয় তুর্কি সীমান্ত থেকে উৎখাত করা সম্ভব হয়। সিরিয়া ভিত্তিক একজন কুর্দি সক্রিয় কর্মী মুস্তাফা বালি দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে আজ বলেন, শহরটির নিয়ন্ত্রণ গ্রহণ এখন কেবল সময়ের ব্যাপার। ঢাকা মহানগরীকে জঙ্গিমুক্ত রাখতে পুলিশ এবার ব্যাচেলার ভাড়াটে সহ সব ভাড়াটেকে আইডেন্টিটি নাম্বার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকার পুলিশ প্রধান শনিবার এ কথা জানান। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
ঢাকা মহানগরীকে জঙ্গিমুক্ত রাখতে পুলিশ এবার ব্যাচেলার ভাড়াটিয়া সহ সব ভাড়াটিয়াকে আইডেন্টিটি নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় গভীর রাতে ব্লক রেড বা পুরো এলাকা ঘিরে ফেলে বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার সাথে সাথে হয়রানিরও কিছু অভিযোগ পাওয়া গেছে। এই ব্লক রেড চলবে এবং এতে নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে পুলিশের প্রতি ঢাকার পুলিশ প্রধান নির্দেশ দিয়েছেন।
এদিকে জঙ্গিবাদ বিরোধী অভিযান শুরুর পর ব্যাচেলারদের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া এবং
ভাড়া না দেওয়ার ঘটনা ঘটছে ব্যাপকভাবে। এদিকে পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে হতাশা ব্যক্ত করে বলেছেন, আটক জঙ্গিদের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। কারণ হিসেবে তিনি বলেন, তার ভাষায়, কোনো জঙ্গিকে আটক করলে তারা বলে, আমাকে মেরে ফেলেন, আমি জান্নাতে যাব। পুলিশ প্রধান এলক্ষ্যে জঙ্গিবাদ দমনে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে পশ্চিমীদের টার্গেট করে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে এবং এই অঞ্চলে এ ধরনের হামলার ঝুঁকি ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে ইউরোপিয়ান ল এনফোর্সিং এজেন্সির এক রিপোর্টে বলা হয়েছে। জানাচ্ছেন বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের আরেক সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ইউরোপিয়ান ল এনফোর্সমেন্ট এজেন্সি ইউরোপোলের এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ক্রমবর্ধমান জঙ্গি হামলার ঝুঁকিতে রয়েছে। নেদারল্যান্ড ভিত্তিক সংস্থাটি 2016 সালে 60 পৃষ্ঠার এই রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ায় আইএস ও আল কায়দার উত্থান ঘটেছে। বাংলাদেশে পশ্চিমাদের টার্গেট করে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। এ অঞ্চলে ভবিষ্যতে এ ধরনের হামলার ঝুঁকি আরও বাড়তে পারে। রিপোর্টে বাংলাদেশে ব্লগার, শিয়া সম্প্রদায়, পুলিশ ও বিদেশিদের উপর হামলার একাধিক ঘটনা বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, আল কায়দার ভারত উপমহাদেশ শাখা এবং আইএসএস হামলার দায় স্বীকার করেছে। মূলত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে সংঘটিত সন্ত্রাস ও তা মোকাবেলার বিষয় নিয়ে রিপোর্টে প্রকাশিত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তায় হুমকি সর্বতোভাবে বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো অব্যাহতভাবে জিহাদি সন্ত্রাসের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে, এর সঙ্গে যুক্ত বিদেশি জঙ্গিরাও। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, লন্ডন।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে 8 কোটি 10 লক্ষ ডলার অর্থ যা কিনা ফিলিপিন্সে চলে যায় তা ফেরত আনার লক্ষ্যে চেষ্টা তদবিরে কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিনিধি দল বর্তমানে ম্যানিলায় রয়েছেন। জানাচ্ছেন আমির খসরু।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, কিছু আইনি প্রক্রিয়া শেষে ইতিমধ্যে উদ্ধার হওয়া 1 কোটি 50 লাখ ডলারের মতো অর্থ বাংলাদেশ যে ফেরত পাচ্ছে তা এক প্রকার নিশ্চিত। বাকি অর্থ কিভাবে উদ্ধার ও ফেরত পাওয়া যাবে তা নিয়েই এখন মূল উদ্বেগ। তবে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ম্যানিলায় সংবাদ মাধ্যমকে বলেছেন, ফিলিপাইনের প্রেসিডেন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে লোপাট হওয়া 8 কোটি 10 লাখ ডলার বাংলাদেশকে ফেরত দেওয়ার ব্যাপারে তার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। এদিকে ফিলিপাইনের যে ব্যাংকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের লোপাট হওয়া অর্থ লেনদেন হয় সেই ব্যাংকে দোষী সাব্যস্ত করে 2 কোটি 10 লাখ ডলার জরিমানা করেছে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। ঢাকায় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনাকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, উন্নয়নের জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই। এক বিতর্ক অনুষ্ঠানে সুলতানা কামাল এই মন্তব্য করেন বলে জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
গণতন্ত্র সীমিত হয়ে গেলে উন্নয়ন সীমিত হয়ে যাবে বলে উল্লেখ করে সুলতানা কামাল বলেন, গণতন্ত্রের মাধ্যমেই উন্নয়ন করতে হবে। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে টেকসই উন্নয়নের স্বার্থে সীমিত গণতন্ত্র গ্রহণযোগ্য কিনা শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সুলতানা কামাল বলেন, জনগণের অধিকারগুলো কিছু সময়ের জন্য স্থগিত করার সম্মতি তখনই দেওয়া যেতে পারে যখন কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের এমন আস্থা ও বিশ্বাস তৈরি হবে যে এটা সবার জন্য সুফল বয়ে আনবে। এদিকে 35টি অনলাইন পত্রিকা বন্ধ করে দেওয়ার সরকারি ঘোষণার কড়া সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি বর্তমান সরকারের গণতন্ত্রকে ধ্বংস করার একটি ধারাবাহিক প্রক্রিয়া। শনিবার এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, সরকার সুপরিকল্পিতভাবে গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার কোরশিলা থানা এলাকার খটঙ্গা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র। মিলেছে একটি রকেট লঞ্চার, একটি রকেট ও AK-47 মতো দেখতে একটি রাইফেল। জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
1995 সালে কোরশিলার এই এলাকাতে বিমান থেকে একই ধরনের অস্ত্র বর্ষণ হয়েছিল। উদ্ধার হওয়া অস্ত্রগুলি সেখান থেকে লুট হয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। জেলার পুলিশ সুপার সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, এ ব্যাপারে সিআইডির সাহায্য নেওয়া হয়েছে। গত 24 জুলাই উরসুরাম ও খটঙ্গা থেকে গ্রেপ্তার হয় দুই অস্ত্র ব্যবসায়ী রথু প্রামাণিক ও জামাল উদ্দিন আনসারি। তাদের জেরা করে গতকাল এই অস্ত্রগুলি হদিশ মেলে। পুলিশ সূত্রের খবর, ধৃত জামাল উদ্দিন অস্ত্র কেনা বেচার কারবার করে। তার কাছ থেকে আগেই উদ্ধার হয়েছে একটি 9mm কার্বাইন, সাবমেশিন গান, দুটি ম্যাগাজিন ও 2 রাউন্ড গুলি।
সপ্তাহান্তে
প্রকাশিত আমেরিকান ভোটদাতাদের ব্যাপারে এক জরিপে দেখা যাচ্ছে যে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বেশ বড় ব্যবধানে হিলারি ক্লিন্টনের তুলনায় পিছিয়ে আছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। বিশ্বব্যাপী আইএস সন্ত্রাসের পরোক্ষ প্রভাব দেশে দেশে সাধারণ মানুষের জীবনে বহুমাত্রিকভাবে প্রকট হতে শুরু করেছে। এই বিষয়টি নিয়েই লন্ডন থেকে রিপোর্ট পাঠিয়েছেন বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বিশ্বব্যাপী আইএস সন্ত্রাসের পরোক্ষ প্রভাব দেশে দেশে সাধারণ মানুষের জীবনযাত্রায় বহুমাত্রিকভাবে স্পষ্ট হতে শুরু করেছে। কথিত সন্দেহকারী ও সন্দেহভাজন উভয় পক্ষই কম বেশি বিড়ম্বনা ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। কোথাও কোথাও সাংস্কৃতিক সংঘাতের প্রশ্ন উঠেছে। গত শুক্রবার ফয়সাল আলী ও নাজি আলী নামের এক মুসলিম দম্পতি তাদের দশম বিয়ে বার্ষিকীতে ছুটি কাটিয়ে প্যারিস থেকে ওহাইও যাওয়ার পথে বাধাগ্রস্ত হন। ডেল্টা এয়ারলাইন্সের একজন কেবিন ক্রু মিস্টার ফয়সালের কথিত মতে ধর্মীয় অনুভূতির বহিঃপ্রকাশকে ভুলক্রমে সন্দেহ করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে তল্পিতল্পা সহ বিমান ছাড়তে বাধ্য করেন। সন্দেহ অমূলক প্রমাণিত হওয়ার অনুরূপ আরেকটি ঘটনা ঘটে ব্রিটেনের টমসন এয়ারওয়েজের একটি বিমানে। ফাইজা শাহিন নামে এক ব্রিটিশ মুসলিম নারী মধুচন্দ্রিমা সেরে তুরস্ক থেকে ব্রিটেনে ফিরছিলেন। বিমানের কেবিন ক্রু সিরীয় শিল্প ও সংস্কৃতির উপর একটি বই পড়তে দেখে ফাইজাকে সন্দেহ করেন। পুরস্কার জয়ী এই বই পড়ার অপরাধে সন্ত্রাস দমন আইনের আওতায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। গ্রিন পার্টির নেতা নাতালি বেনেট এই ঘটনাকে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত বলে বর্ণনা করেছে। ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট আমেরিকার এয়ারলাইন্সের একটি বিমানে আরেকটি অপ্রীতিকর ঘটনার খবর দিয়েছে। দুই মার্কিন মুসলিম নারী মায়ামি থেকে ওয়াশিংটন যাওয়ার পথে হেনস্থার শিকার হন। এই ঘটনাতেও কেবিন ক্রু যাত্রীদের ব্যবহারে অস্বস্তি অনুভব করেন, সেজন্য তাদেরকে পুলিশে সোপর্দ করেন। এর মধ্যে একজন সাংবাদিক ও আরেকজন ফেডারেল সরকারের কর্মী। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
এবার সেলিম হোসেনের একটি সাক্ষাৎকার। সেলিম হোসেন এ সাক্ষাৎকারে কথা বলেছেন বাংলাদেশের প্রথম শ্রেণীর সংবাদপত্র কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুনের সঙ্গে। 5 থেকে 21 আগস্ট পর্যন্ত ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হল বিশ্ব ক্রীড়ার সর্ববৃহৎ অনুষ্ঠান অলিম্পিক গেমসের 31তম আয়োজন। বাংলাদেশ সহ সারা বিশ্বের ক্রীড়াবিদরা এতে অংশ নিচ্ছেন। পৃথিবীর যত্ন নেয়া আর বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন রক্ষার আবেদনের থিম দিয়ে শুরু হল এই অলিম্পিকের উদ্বোধন। অলিম্পিকে বাংলাদেশের প্রত্যাশা সহ নানান দিক নিয়ে সেলিম হোসেন কথা বলছেন এখন কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুনের সঙ্গে।
রিও অলিম্পিকে 31তম অলিম্পিক আসরে বাংলাদেশ নভেম্বরের মতো অংশ নিচ্ছে এবং আমরা জানি 7 জন ক্রীড়াবিদ বাংলাদেশ থেকে গেছেন এবং শুভ সূচনা হয়েছে আর্চার শ্যামলি রায়ের মাধ্যমে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করার মাধ্যমে। বাংলাদেশ কি প্রত্যাশা করছে আমাদের ক্রীড়াবিদদের কাছ থেকে?
একদম পদকের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে খুব বেশি প্রত্যাশার কিছু নেই, বা সেটা আসলে আমরা কেউ প্রত্যাশা করি না, কারণ অলিম্পিকটা আসলে বাংলাদেশের জন্য এখন অনেক দূরের দেশ। কিন্তু তার মধ্যেও এবারে যেটা আসার কথা সেটা হচ্ছে গোলফার সিদ্দিকুর রহমান, উনি বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে সরাসরি কোয়ালিফাই করেছেন, এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য বিষয়। এবং এছাড়া আমাদের যে শুটার আব্দুল্লাহ বাকি, তার পারফরমেন্স যথেষ্ট ভালো, সেটা আমাদের মানের তুলনায় অনেক ভালো। এই দুইটার জায়গার কারণে আমাদের মনে হচ্ছে যে এবার অন্যান্যবার যেরকম হয় যে আপনি বাংলাদেশ কিন্তু বেশিরভাগ দেখা যায় দেখা গেল যে হিটে কোয়ালিফাইং এ একদম নিচের দিকে থাকে, এবার হয়তো বিষয়টা সেরকম হবে না। অন্তত এই দুজনকে ধরে আমরা আশা করতে পারি যে তারা অলিম্পিক আসরকে আলোকিত করার মতো কিছু না হলেও আমাদের বাংলাদেশের মানদণ্ডে তারা যথেষ্ট ভালো করবেন।
আচ্ছা, একজন ক্রীড়া লেখক হিসাবে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশে যারা অংশ নিচ্ছেন এই অলিম্পিকে, এদের মধ্যে শক্তির দিক এবং দুর্বল দিক কোনটি?
আচ্ছা, প্রথম হচ্ছে শক্তির দিক হচ্ছে যদি আমি আমাদের অ্যাথলেটদের কথা বলি, আমি যে দুজনের কথা বললাম গলফার সিদ্দিক, তারপরে হচ্ছে আপনার আব্দুল্লাহ বাকি শুটিং, এই দুজন সিদ্দিক যথেষ্ট ভালো করছেন। আপনি জানেন আন্তর্জাতিক পর্যায়ে উনি সাফল্য দেখাচ্ছেন, কিন্তু সিদ্দিকের ক্ষেত্রে আমরা সমস্যাটা দেখতে পাই যে সিদ্দিক অনেক ক্ষেত্রে অনেক জায়গায় খুব ভালো প্রদর্শনী শুরু করেন, করে শেষ দিকে মনোসংযোগ হারিয়ে ফেলেন, এই রকম একটা সমস্যা আমরা সিদ্দিকের মধ্যে দেখতে পাই। সেজন্য অলিম্পিকের আগে কিন্তু উনি একজন মনোবিদের সঙ্গে কাজ করেছেন। আর আব্দুল্লাহ বাকির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, আমরা আমাদের সংশ্লিষ্ট যাদের কাছে শুনতে পাই যে উনি প্র্যাকটিসে বা নিজের মতো করে যখন করেন তখন তার যে স্কোরিং হয় সেটা আসলে অনেক ভালো, কিন্তু প্র্যাকটিক্যাল জায়গায় গিয়ে ওই পারফরমেন্সটা ওই জায়গায় নিতে পারেন না। সাউথ আমেরিকার ওই জায়গায় তো বাংলাদেশের জন্য আসলে ব্রাজিল আমরা তো অভ্যস্ত না, ফলে সেখানে ঠিক এটা হবে না। তো তারপরও এই দুজনের ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা জায়গা, এর বাইরে বাকি যে জায়গাগুলো আছে শ্যামলী রায় যথেষ্ট ভালো করেছেন, 10 জন যদি পিছনে ফেলেছেন তার র্যাঙ্কিং রাউন্ডে, সেটা যথেষ্ট বাংলাদেশের মানদণ্ডে যথেষ্ট ভালো। এর বাইরে বাকি যে যারা অংশ নিচ্ছেন আমাদের
আর কি কি বিষয় অংশ নিচ্ছেন,
আমাদের যুদ্ধ মানব মানবী 100 মিটার স্প্রিন্টে তারা অংশ নিচ্ছেন, কিন্তু তাদের জায়গা থেকে আসলে এটা খুব বেশি আশা করার কিছু নেই, কারণ আপনি জানেন যে তারা আমাদের বাংলাদেশে তারা ভালো, কিন্তু সামগ্রিক ভাবে যদি আমরা বৈশ্বিক মানচিন্তা করি বা এশিয়ান মানচিন্তা করি সেখানে তো আসলে আমরা অনেক অনেক পেছনে। এখন এইটাতে আসলে ঠিক তাদের দোষ দিয়ে লাভ নেই, দায়টা আসলে নিতে হবে আমাদেরই, কারণ আমাদের যে ক্রীড়া কাঠামো এবং আমাদের যে অলিম্পিক ইভেন্ট গুলো এই ইভেন্ট গুলোতে আসলে খুব বেশি যত্ন আমরা নেই না। এই স্পোর্টস গুলোতে দেখা যাবে যে আপনি খেলোয়াড়দের অনুশীলন কোচ এইসবের যে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় অবকাঠামো নির্মাণ এইসবের দিকে, কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নাই। বিদেশে কিন্তু এইসব অ্যাথলেটদের বাড়তি যত্ন নেওয়া হয়, বিদেশে বাড়িয়ে প্রশিক্ষণ করানো হয়, অনেক ভালো কোচিং এর ব্যবস্থা করা হয়, আধুনিক প্রযুক্তি এখন একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেগুলো ব্যবহার করায়, কিন্তু বাংলাদেশে আসলে সেগুলোর ব্যবহার নেই। প্লাস হচ্ছে তারা এমন খেলা থেকে এমন জীবন ধারণের জন্য যথেষ্ট টাকা পয়সা তারা পান না। আরেকটা বিষয় আছে বাংলাদেশে, যেটা হচ্ছে আমাদের আমরা যদি ক্রীড়ামুখী জাতি কিন্তু আমরা ক্রিকেটে আমরা অনেক বেশি এখন কনসেন্ট্রেটেড, ফলে স্পন্সর টাকা পয়সা সুযোগ সুবিধা সব ক্রিকেটের দিকে যেরকম যায়, ক্রিকেটের উত্থানের ফলে যেটা হয়েছে সবাই একটু কি নয় এই খেলাগুলো এখন অনেক বেশি বঞ্চিত হয়েছে। আজ থেকে 20-25 বছর আগে এই খেলাগুলো এক ধরনের ফলোয়িং ছিল, মানুষ দেখতো, মিডিয়া অন্তত ফলো করতো, ফলে তাদের প্রতি তারা এক ধরনের তারকা মর্যাদা দেশে পেতেন, কিন্তু এখন আসলে সেইটুকু তারা পান না।
31তম অলিম্পিক আসরের মশাল বহন করেছেন বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশে মানুষের কি প্রতিক্রিয়া?
সাধারণ যে প্রতিক্রিয়া অবশ্যই এটা আনন্দের এবং গর্বের বিষয়, কারণ বাংলাদেশের আমরা যেহেতু অলিম্পিকে আমরা কখনো পদক পাই না বা অলিম্পিকে আমরা পদকের জায়গায় যেতে পারি না, এদিকে বাংলাদেশের একজন ব্যক্তিত্ব অলিম্পিকের মশাল তার হাতে টর্চ রেলিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বা তাকে সম্মান দিয়ে তাকে আমন্ত্রণ জানিয়ে সেখানে নেওয়া হয়েছে, এটা তো অবশ্যই বাংলাদেশের জন্য গর্বের বিষয়। বাট সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বেশিরভাগ মানুষই এটাকে গর্বের বিষয় হিসেবে দেখেছেন এবং মনে করেছেন যে বাংলাদেশ এর মাধ্যমে যথেষ্ট সম্মানিত হলো।
আর উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে কোনো মন্তব্য করবেন?
উদ্বোধনী অনুষ্ঠানটা খুব ইন্টারেস্টিং, কারণ আপনি জানেন যে এটা নিয়ে অনেক প্রতিবাদ চলছিল ব্রাজিলে এবং প্রতিবাদের কারণে যে উদ্বোধনী অনুষ্ঠানটা কেমন হয় নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু তারপর ব্রাজিল তার চাকচিক্য ছিল না কিন্তু তার যে ঐতিহ্য সেটা খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছে। ব্রাজিল বরং এটা দেখালো যে খুব চাকচিক্য না হলেও না করেও যথেষ্ট টাকা পয়সা খরচ না করে আসলে একটা সমন্বিত অনুষ্ঠান করা যায়।
ধন্যবাদ মোস্তফা মামুন, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের সময় দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে অলিম্পিক গেমস এবং ডোপিং বিতর্ক। অনুষ্ঠানে যোগ দেবেন, প্রশ্ন করবেন, আমন্ত্রণ রইল। এখন প্রসঙ্গান্তর। অটিজম, গুগল গ্লাস অটিজমে আক্রান্ত বাচ্চাদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে, কারণ এই গ্লাসটির সঙ্গে যুক্ত ক্যামেরা অটিজমে আক্রান্ত বাচ্চাদের মানুষের মুখভঙ্গি বুঝতে সাহায্য করে, ফলে ওইসব শিশু পরিবার সহ সামাজিক সম্পর্ক স্থাপনে আস্থাবান হয়ে ওঠে। ভয়েস অফ আমেরিকার গ্রসেন্সের প্রতিবেদন শোনাচ্ছেন রোকেয়া হায়দার, তাওহিদুল ইসলাম।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, চোখে পরিধান করা পরিবর্তিত গুগল গ্লাস অটিজমে আক্রান্ত বাচ্চাদের সাহায্য করতে পারে। অটিজম যাদের আছে সেই বেশিরভাগ বাচ্চাদের মতোই জুলিয়ান ব্রাউনের মানুষের মুখভঙ্গির আবেগ বুঝতে সমস্যা হয়। এক্ষেত্রে গুগলের অটিজম গ্লাসের মুখভঙ্গির শনাক্তকরণ সফটওয়্যার খানিকটা সাহায্য করে থাকে। জুলিয়ান ব্রাউন যেমন বলছিল,
এটা আবেগ বুঝতে সাহায্য করে।
অটিজম গ্লাসের প্রধান গবেষক ডেনিস ওয়াল, তিনি বলেন এটা মুখভঙ্গির ইঙ্গিত পড়তে পারে। তিনি জানালেন,
যখন এটা ঘটে তখন তারা সামাজিকভাবে আরও জড়িত হতে আগ্রহী হবে এবং এর ফলে তারা সামাজিক সম্পর্ক গড়তে আস্থাশীল হয়। যখন গুগল গ্লাসের ক্যামেরা সুখ বা দুঃখের মতো অনুভূতি চিহ্নিত করে, তখন জুলিয়ান ব্রাউন সুখ বা দুঃখ শব্দটি অথবা সংশ্লিষ্ট প্রতিচ্ছবির ঝলক গ্লাসের দেখতে পায়। জুলিয়ানের মা ক্রিস্টিন ব্রাউন বলছিলেন,
ইট হ্যাজ হেল্পড আওয়ার সন হু ইজ ইউজিং দ্য গুগল গ্লাসেস কানেক্ট উইথ দ্য ফ্যামিলি মোর।
গুগল গ্লাস আমাদের ছেলেকে সাহায্য করছে, সে এটা ব্যবহার করার পর পরিবারের সঙ্গে আরও সংযুক্ত হচ্ছে, সে আমাদের সঙ্গে আরও বেশি কথা বলছে এবং মনে হয় সে কেবল কথোপকথনের মাধ্যমে আমাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। গুগল অটিজম গ্লাস এখন পরীক্ষা নিরীক্ষার প্রথম পর্যায়ে রয়েছে।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
ইরাকে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্টুয়ার্ট জোনস এবং ইরাকি বাণিজ্যমন্ত্রী সালমান আল জুমাইলি জুলাই মাসের মাঝামাঝি ইরাকি জনগণের জন্য চাল বিক্রয় এবং সরবরাহের জন্য মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা মাওতে স্বাক্ষর দান করেন। যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত এবং সুলভ মূল্যের এই চাল সরবরাহ লক্ষ লক্ষ ইরাকি জনগণকে উপকৃত করবে। মাও চুক্তিতে স্বাক্ষরদান করে রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র দূতাবাসের তরফে মন্ত্রণালয়ের চাল টেন্ডার পদ্ধতি এবং যুক্তরাষ্ট্রের চাল সরবরাহকারীদের মধ্যে বোঝাপড়া বাড়াবার ইচ্ছা ব্যক্ত করেন, যা ইরাকি বাজারের চাহিদা সর্বতোভাবে মেটাতে সক্ষম। এই চুক্তি যুক্তরাষ্ট্র সরকার ও রিপাবলিক অব ইরাক সরকারের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সম্পর্কিত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট চুক্তির ইতিবাচক একটি ফলাফল। এই মাও চুক্তি ছ মাসের জন্য কার্যকর থাকবে এবং তা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রদূত জোনস বলেন, এই মাও চুক্তি যুক্তরাষ্ট্র ও ইরাক উভয় সরকারের জন্যই বিজয়স্বরূপ এবং দুটি দেশ বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে চূড়ান্তভাবে যে দুটি দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে পারে তারই ইঙ্গিত বহন করে। রাষ্ট্রদূত স্টুয়ার্ট জোনস আরও বলেন, যুক্তরাষ্ট্র দূতাবাস ইরাকি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তর্জাতিক বাজারে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তাদের কারিগরি দক্ষতা অর্জনে কারিগরি সহায়তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ ওয়াল এবং ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের মিতালি উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠিটি লিখেছেন মোহাম্মদ আবু তালেব সর্দার, বাংলাদেশ টার্কি রেডিও লিসনার্স ক্লাব, নিমাই দিঘি, বগুড়া থেকে। লিখেছেন, আমাদের ক্লাবের সদস্যরা নিয়মিতভাবে আপনাদের অনুষ্ঠান শুনছে এবং আপনাদের ওয়েবসাইট দেখছে। আপনাদের সব অনুষ্ঠানই খুবই ভালো, তবে আমাদের ক্লাবের জন্য 50 কপি ওয়ার্ড বুক এবং ক্যালেন্ডার পাঠাবেন। আরও লিখেছেন, আমাদের ক্লাবের মূল লক্ষ্য হচ্ছে শ্রোতা সংখ্যা বাড়ানো। ভাই আবু তালেব, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এই মুহূর্তে কারোর জন্যই ওয়ার্ড বুক পাঠানো সম্ভব হচ্ছে না, তবে অন্য কিছু পাঠানোর ব্যবস্থা করছি। চিঠির জন্য অনেক ধন্যবাদ। পরের চিঠিটি লিখেছেন আতাউর রহমান, ফ্রেন্ডস রেডিও ক্লাব, হাট নওগাঁ, পাটালির মোড়, নওগাঁ থেকে। লিখেছেন, আমি আপনাদের দেশ, ছবি, সংস্কৃতি, জীবনযাত্রা, ভাষা সবকিছুই পছন্দ করি। আপনাদের অনুষ্ঠান তথ্যবহুল, শিক্ষামূলক এবং সময় উপযোগী। সেই সঙ্গে জানিয়েছেন, এ মাসের 20 তারিখে আপনার জন্মদিন। ভাই আতাউর রহমান, অনেক ধন্যবাদ যে আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন, আর সেই সঙ্গে আমাদের পক্ষ থেকে আপনার জন্মদিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। এর পরের চিঠিটি লিখেছেন প্রশান্ত কুমার বড়ুয়া, গ্রাম ও ডাকপটিয়া, চট্টগ্রাম থেকে। ভাই, আপনি জানতে চেয়েছেন গ্রিন হাউস এবং গ্রিন হাউস গ্যাস কাকে বলে এবং এর মধ্যে পার্থক্য কি। ভাই প্রশান্ত কুমার বড়ুয়া, আপনার প্রশ্নের জবাবে বলছি, শীত প্রধান দেশগুলোতে যখন 4-5 মাস তাপমাত্রা প্রায় শূন্যের কাছাকাছি থাকে, তখন যে কাঁচের ঘরে গাছপালা লাগানো হয় তাকে গ্রিন হাউস বলা হয়ে থাকে। কাঁচের ঘরে সূর্যের আলো এবং তাপ সহজেই ঢুকতে পারে আর ঘরের ভেতরে থাকা গাছপালা মাটি তা শুষে নেয়। কিন্তু মজার ব্যাপার হলো, যখন এই আলো বা তাপ ঘরের ভেতরে থেকে প্রতিফলিত হয়ে ফিরে যেতে চায়, আর তখনই তার তরঙ্গ দৈর্ঘ্য বদলে যায় এবং ইনফ্রা ইনফ্রারেড রেডিয়েশন তৈরি করে, ফলে কাচের ঘরের ভেতরে তাপমাত্রা বেশি থাকে এবং গাছপালাও বাঁচিয়ে রাখতে সাহায্য করে। তবে গ্রিন হাউস প্রতিক্রিয়া কিন্তু একেবারেই ভিন্ন জিনিস। শিল্প কারখানা এবং যানবাহন থেকে উৎপাদিত গ্যাস নিঃসরণের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি গ্যাস তৈরি হয় এবং বায়ুমণ্ডলে তা একটি আবরণ সৃষ্টি করে, ফলে সূর্যের তাপ বিকিরণ হতে বাধাপ্রাপ্ত হয়। আর গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ বাড়ার জন্যই পৃথিবীর তাপমাত্রা বাড়ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। আশা করি এখন গ্রিনহাউস এবং গ্রিনহাউস গ্যাস বা গ্রিনহাউস প্রতিক্রিয়া যে আলাদা জিনিস এ বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, হাতে আর সময় নেই, কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করে আজকের মতো উঠতে হচ্ছে। লিখেছেন ইঞ্জিনিয়ার এম এস এস আফতাব উদ্দিন, গ্রাম ও ডাক পাড়াগাঁও, উপজেলা ভালুকা, ময়মনসিংহ থেকে। পরের চিঠিটি লিখেছেন রতন কুমার পাল, দৌলতপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে শোনাচ্ছেন আনিস আহমেদ।
দুটি সিরীয় বিরোধী গোষ্ঠী আজ জানিয়েছে যে বিদ্রোহীরা উত্তরের আলেপ্পো শহরে সরকারের অবরোধ ভেঙেছে। ইস্তাম্বুল ভিত্তিক ন্যাশনাল কোয়ালিশন এক টুইটার বার্তায় একথা জানায়। শক্তিশালী অতিরক্ষণশীল গোষ্ঠী আহরার আল শাম টুইটারে জানায় যে বিদ্রোহীরা শহরটির দক্ষিণ পশ্চিমে সীমান্তে রামুশার নিয়ন্ত্রণ গ্রহণ করে আলেপ্পোর রাস্তা খুলে দিয়েছে। তবে ব্রিটেন ভিত্তিক অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে যে অবরোধ ভাঙা হয়নি, তবে রামুশাতে তীব্র লড়াই চলছে। রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়, হাজার হাজার দর্শকের উচ্ছ্বাস ও করতালির মধ্য দিয়ে গাওয়া হয় ব্রাজিলের দেশাত্মবোধক পপ সঙ্গীত। এই প্রথম এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে শরণার্থীদেরও একটি দল। ঋণের ভারে জর্জরিত পশ্চিমবঙ্গ এক অর্থনৈতিক সংকটের মুখে নিপতিত বলে জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
পশ্চিমবঙ্গের ঘাড়ে এখন জমা ঋণের ভার 3,08,000 কোটি টাকার। তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, এই বিপুল ঋণের ভারে রাজ্যের অর্থনীতির পক্ষে গভীর সংকট সৃষ্টি করেছে। কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য বারবার ওই ঋণ মকুবের অনুরোধ করলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলে দিয়েছেন সেটা সম্ভব নয়। রাজ্য বারবার বলছে 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসবার সময় আগেকার বামফ্রন্ট সরকারের 1,92,000 কোটি টাকার ঋণের বোঝা তাদের ঘাড়ে চেপেছে। ওই ঋণের দায় মুক্ত হবার লক্ষ্যেই কেন্দ্রকে আরজি রাজ্যের। অবশ্য এই সরকারের আমলেও কিন্তু পুরনো ঋণ আরও 52% বৃদ্ধি পেয়েছে। বিরোধীরা বলছেন বিভিন্ন ক্লাব আর সাইকেল বিলির মতো অকারণ খয়রাতি করেই তো রাজ্যের কোষাগারের এই অবস্থা। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
সপ্তাহান্তে প্রকাশিত আমেরিকান ভোটদাতাদের ব্যাপারে এক জরিপে দেখা যাচ্ছে যে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বেশ বড় ব্যবধানে হিলারি ক্লিন্টনের তুলনায় পিছিয়ে রয়েছেন। সর্বসাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে যে ক্লিন্টন 48% সমর্থন পেয়ে এগিয়ে আছেন, ট্রাম্প পেয়েছেন 33%। গত মাসে ক্লিন্টনের সঙ্গে ট্রাম্পের পার্থক্য ছিল কম, সে সময় ক্লিন্টনের সমর্থক সংখ্যা ছিল 42% এবং ট্রাম্পের ছিল 39%। তবে সব সংখ্যাই ক্লিন্টনের অনুকূলে তা নয়। ওই জরিপে দেখা গেছে যে রেজিস্ট্রিকৃত 40% ভোটদাতা বলছেন যে ক্লিন্টনকে তাদের সমর্থনের মূল কারণ হচ্ছে ট্রাম্পের বিরোধিতা করা। জরিপে বলা হচ্ছে যে 55% রেজিস্টার্ড ভোটার হিলারি ক্লিন্টন সম্পর্কে বিরূপ মনোভাব পোষণ করেন। সেদিক দিয়ে ট্রাম্পের অবস্থা আরও খারাপ, যাদের ওপর জরিপ করা হয়েছে তাদের 66% ট্রাম্পের ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করছেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন সিড্র্যাক ফ্র্যাঙ্কলিন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবির উদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.